বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 23 এপ্রিল, 10 বৈশাখ এবং ফার্সি 3 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টির মার্কিন প্রচেষ্টা, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শুধুমাত্র কাগজে কলমে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেওয়া হবে না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। বাংলাদেশে করোনায় একদিনে আরও 88 জনের মৃত্যু, বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা ভাবছে সরকার। ভারতে মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড, বর্তমান করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন তার দেশ শুধুমাত্র কাগজে কলমে নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেবে না। তিনি আরব ও পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হল আর ইরানও তার প্রতিশ্রুতি পালন করতে ফিরে গেল, বিষয়টি এমন হবে না। তেহরান আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তবায়ন পরীক্ষা করে দেখবে। খাতিবজাদে বলেন, ইরান ও 5 জাতিগোষ্ঠী প্রতিশ্রুতি মেনে চলার পরিবর্তে প্রতিশ্রুতি মেনে চলার ব্যাপারে আলোচনা ও মত বিনিময় করেছে, তবে এখনও সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পক্ষ থেকে সেগুলো পরীক্ষা করে দেখাসহ আরও কিছু বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে। তা সত্ত্বেও ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী সব পক্ষ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে এই মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও সহযোগিতা বিস্তারের যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। খতিবজাদে বলেন, সৌদি আরবের সঙ্গে সবসময় বিভিন্ন মাধ্যমে ইরানের যোগাযোগ বজায় ছিল এবং এই সম্পর্ক কখনো পুরোপুরি ছিন্ন হয়নি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা ব্যর্থ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন গণমাধ্যম এক্সোইসে এ তথ্য জানিয়েছে। এ সপ্তাহের মধ্যেই এই প্রতিনিধি দল সেখানে অবস্থান নেবে বলে জানা গেছে। এক্সোইসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রতিনিধি দলকে ভিয়েনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন এবং তাদের মূল লক্ষ্য হবে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাকে ব্যর্থ করা। একই সঙ্গে আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় না ফেরে সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো। মার্কিন গণমাধ্যম এক্সোইস আরও লিখেছে, 2015 সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা সইয়ের এক বছর আগে ঠিক একই ধরনের আচরণ করেছিলেন নেতানিয়াহু। এ কারণে এই ইস্যুতে সে সময় বারাক ওবামা সরকারের সঙ্গে নেতানিয়াহু সরকারের টানাপড়েন তৈরি হয়েছিল। ভিয়েনার পাশাপাশি ওয়াশিংটনেও একই ধরনের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। গান্তজ বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে। আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি ইসরায়েলি জঙ্গি বিমানকে লক্ষ্য করে সিরিয়ার S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি S-500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলের চরম গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার 30 কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয়। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী সবসময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়েছে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত 3টি রকেট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উঠতে শুরু করে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগদাদ বিমানবন্দরের অদূরবর্তী হাই আল ফুরাত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা CRM এসব রকেট শনাক্ত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। রকেট হামলার পরপর ইরাকি নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। তারা রকেট লঞ্চারটি খুঁজে বের করার চেষ্টা করছে। কয়েকদিন আগেও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই বিমান ঘাঁটিতে মূলত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি নিরাপত্তা কোম্পানির ঠিকাদাররা বাস করেন। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে। গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনায় গত 24 ঘণ্টায় 88 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3,629 জন। গত 3 দিন ধরে সেদেশে মৃত্যুর সংখ্যা সামান্য নিম্নমুখী। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যে গত 3 দিন ধরে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত 24 ঘণ্টায় দেশে 88 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,629 জন। এ পর্যন্ত দেশে মোট 7,39,703 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন 10,869 জন। আর মোট সুস্থ হয়েছেন 6,47,674 জন। গতকাল করোনায় 98 জনের মৃত্যু হয়েছিল এবং 4,014 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, 28 এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ শুক্রবার চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী 25 এপ্রিল থেকে দোকানপাট শপিং মল সমূহ শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 21 জন। তাঁদের চিকিৎসা চলছে। আজ ভোররাত 3:18 দিকে পুরান ঢাকার আরমানিটোলা হাজি মুসা মেনশনে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ভবনের নিচতলায় আগুন লাগলে তার ধোঁয়ায় ভবনের 2তলা থেকে 6তলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে সব ফ্লোরের লোকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে চলার মধ্যে একদিনে 3,32,730 জন করোনা সংক্রমিত হয়েছেন আর একদিনে করোনায় মৃত্যু হয়েছে 2,263 জনের। একদিনে মৃত্যুর এটিই সর্বোচ্চ রেকর্ড। একদিনে আক্রান্তের সংখ্যা নিরিখেও এটিই সর্বোচ্চ রেকর্ড। এদিকে ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় বিজেপি বল্লভ কোভিড হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে 13 রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন নারী রয়েছেন। আজ ভোর 3:30 নাগাদ ওই দুর্ঘটনার ফলে হাসপাতালটিতে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভোর 5:30 মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলে ভারতে কোভিড পরিস্থিতি খারাপ হয়েছে। আজ এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলে কোভিড পরিস্থিতি বৃদ্ধি হয়েছে। তিনি আজ শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
কোভিড নিয়ে এত বড় হয়েছে তার কারণ টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ব্যর্থতা। অফিস ইলেকশন করতে গিয়ে আর বিজেপিকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপি গভর্নমেন্ট বাংলাকে দখল করতে হবে, বাংলাকে যেমন করে ক্ষমতা দখল করতে হবে। সারা ভারতবর্ষের সবাই মিলে বেঙ্গল দখল করতে এসছে আর বেঙ্গল দখল করার নাম করে বাংলাকেও আজকে কোভিডের সংকটে ফেলে দিয়েছে এবং সারা দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমি মানুষকে বলবো একটা করে ভোট খুব গুরুত্বপূর্ণ, কারণ ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে যে কোনো দিন এনপিআর এনআরসি করতে পারে, আপনার রেকর্ডটা বাতিল করে দিতে পারে। সুতরাং আমি এনপিআর এনআরসি করতে দেব না, সংশোধিত নাগরিকত্ব আইন ক্যাক করতে দেব না, এটা আমাদের চির সিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে সবাইকে একটা করে ভোট কষ্ট করে হলেও দিতে হবে। তিনি করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কোভিডের এত বাড়বাড়ন্ত হয়েছে তার কারণ হলো কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। বিজেপি সরকার বাংলা দখল করতে চাচ্ছে, সারা ভারতের সবাই মিলে বাংলা দখল করতে এসেছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি এ খবর দিয়েছে। এর আগে 2019 সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানাল ওয়াশিংটন। এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকার পাশাপাশি ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই নয় দেশের প্রতিটি দেশ F-35 যুদ্ধবিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধবিমান তৈরি করা হবে। কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি 8 দেশ এগিয়ে নেবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে মার্কিন সরকারের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে এখনও ব্যাপক সন্দেহ বিরাজ করছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফেরার কথিত আলোচনার নামে আসলে সময় ক্ষেপণ করছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলে আবারও ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকে এ তিক্ত বাস্তবতাই ফুটে উঠেছে বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন। গতকাল ভোরে একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক জানিয়ে দিয়েছেন, পরমাণু সমঝোতায় ফিরে এসে মার্কিন সরকার আবারও যে তা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো লিখিত গ্যারান্টি দেয়া হবে না। এদিকে ইরান কোনো অস্থায়ী সমঝোতা মেনে নেবে না বলে সাফ জানিয়ে আসছে। ইরান আরও বলছে যে মার্কিন সরকারকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে ও তা করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। মার্কিন সরকার 2015 সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন। ট্রাম্প ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো বহাল করা ছাড়াও নতুন নতুন বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করে। জো বাইডেন ক্ষমতায় আসার আগে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও ক্ষমতায় এসে নানা ধরনের শর্ত আরোপ করতে থাকে। এখন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চায় মার্কিন সরকার। ভিয়েনায় এ নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় বাইডেন সরকার বারবার এ বার্তাই দিয়েছে যে তার সরকার ইরানের উপর ট্রাম্প সরকারের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কেবল পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোই তুলে নেবে যদি ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়ায় পুরোপুরি ফিরে আসে। কিন্তু বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চাইলেও তাতে অবিচল থাকার বিষয়ে গ্যারান্টি দিতে অস্বীকার করায় ও সব নিষেধাজ্ঞা তুলতে অস্বীকৃতি জানানোয় এটাই স্পষ্ট যে এই সরকারও ট্রাম্পের নীতিই অনুসরণ করছে ভিন্ন আঙ্গিকে প্রতারণার নতুন ফাঁদ গড়তে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ব্যাপক ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর বাসুদেব কুমার দাস জানান,
এমনি গরমের সিজনে তো ডায়রিয়ার তো বেশি হয়, তবে এবার একটু বেশি। এবছরে পর্যন্ত হলো আমার আক্রান্ত বরিশাল বিভাগে হলো 1 জানুয়ারি থেকে 37,468, আর মৃত্যু আছে 10 জন। এর মধ্যে সব থেকে বেশি হলো ভোলাতে হলো 9,233 জন। এই ডায়রিয়া পরিস্থিতিটা মরার উপর খারার গা, একে তো আছি করোনা নিয়ে, এর মধ্যে এই ডায়রিয়াটা আমাদের তো আরো মানে একটা চাপে আর কি। লোক বলতো একই, এই দিয়েই তো কাজ করতে হয়, এইটাই হলো আমাদের জন্য বড় সমস্যা।
উপকূলের নদ নদীতে লবণাক্ততা বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয় বা নদী থেকে জীবাণুযুক্ত পানি ব্যবহারে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে বলে স্বাস্থ্য বিভাগ ধারণা করছে।
এটা তো পানিবাহিত রোগ, পানির কারণেই হয়। তো আমাদের IEDCR তো জানেন যে এটা আমাদের গবেষণা প্রতিষ্ঠান, এলাকার মানুষ 94% মানুষ তারা নলকূপের পানি পান করে, কিন্তু সাংসারিক কাজে তারা 71% লোক তারা খালের পানি ব্যবহার করে, এবং এই খালের পানি ব্যবহার করে যে ডায়রিয়ার যে জীবাণু সেগুলো তারা পেয়েছে। তারা থালা বাসন ধুয়ে প্লেটটা ধুলেন আপনি পুকুরের পানি দিয়ে, সেই প্লেটটার মধ্যে আপনি ভাত খেলেন, সেটাতে যদি জীবাণু লাগে তাহলে সেটা আপনার যাবে। আপনি অজু করলেন, অজু করে আপনার পানি আপনার মুখের মধ্যে দিলেন, পানি ফেলে দিলেন, জীবাণুটা আপনার মুখে থাকতে পারে। এই যে এইভাবে, তারপর যদি ধরেন আপনার ভাত পানি যেভাবে ফুটানো দরকার, ভাতটা যদি 20-25 মিনিটের মধ্যে হয়ে যায়, আমরা বলছি মিনিমাম আধা ঘন্টা পানিটা ফুটাইতে হবে, সেটা না হলে, অথবা যদি সে ভাতে যদি পান্তা ভাতে যদি সে এই পানিটা সে ব্যবহার করে তাহলে হতে পারে। আমাদের তো চিকিৎসা যেটা চলছে আর আমাদের প্রতিরোধের জন্য প্রত্যেক জায়গায় মাইকিং চলছে, তারা আমাদের যে স্বাস্থ্য যেটা আপনাদের ডায়রিয়া যাতে না হয়, আমরা বলেছি যে সমস্ত কাজে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সাংসারিক কাজে টিউবওয়েলে পানি পান করবে, এবং গোসল করার কাজেও আমরা বলছি, উজু করার কাজেও আমরা বলছি যে টিউবওয়েলের প্রচার প্রচারণা মাইকিং চলছে।
এদিকে দক্ষিণাঞ্চলের খালের পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবে পরীক্ষা করে খালের পানিতে মলের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। 20 জন রোগীর মল পরীক্ষায় 3 জনের মধ্যে কলেরা ও ই কোলাই জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের অনন্য উৎসব।
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 10ম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি পার্থিব জীবনে মানুষ মরণশীল হলেও পরলোকে অমরত্ব লাভ করে বেহেশতে বা দোজখে। তবে মানুষের বা অন্য যে কোনো সৃষ্টির যে অমরত্ব তা মহান আল্লাহর অনুগ্রহ ও করুণার উপর নির্ভরশীল, কিন্তু মহান আল্লাহর চিরস্থায়িত্ব এবং অমরত্ব কারো উপর নির্ভরশীল নয়। মানুষ যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে তা স্থায়িত্ব লাভ করে। যে কাজে আল্লাহর সন্তুষ্টি যত বেশি সে কাজের ফল বা প্রভাব তত বেশি স্থায়িত্ব লাভ করে। মহান আল্লাহর নামগুলোর পরিচয় ও তাৎপর্য জানার মাধ্যমে আমরা সেই সব নাম বা গুণের রঙে রঙিন হতে পারি, ফলে আমরা অর্জন করতে পারব খোদা সচেতনতা, যা পবিত্র রোজার প্রধান উদ্দেশ্য। আল আহাদ ও আল ওয়াহিদ মহান আল্লাহর আরও দুই গুরুত্বপূর্ণ নাম। এ দুই নাম মহান আল্লাহর একত্ববাদের সঙ্গে সম্পর্কিত। মহান আল্লাহ এক তথা আল আহাদ, কিন্তু তাঁর এই একত্ব সম্পূর্ণ অনন্য ও অন্য সব কিছু থেকে ভিন্ন। আর আল ওয়াহিদ বলতে বোঝায় তিনি এমন ধরনের এক যার দ্বিতীয়টি নেই।
যখন বলা হয় আল্লাহ আহাদ তথা এক, এর অর্থ তার কোনো শরীক নেই ও নেই কোনো অংশ, তার এই একত্বের কোনো তুলনা নেই, কোনো কিছুই এই একত্বের সমকক্ষ নয়। অন্যদিকে আল ওয়াহিদ বলতে বোঝায় সবকিছুরই জোড়া থাকে, কিন্তু মহান আল্লাহর কোনো জোড়া নেই। মহান আল্লাহ বলেছেন তিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমন নারী ও পুরুষ, ধনাত্মক বিদ্যুৎ ও ঋণাত্মক বিদ্যুৎ, কিন্তু একমাত্র আল্লাহরই কোনো জোড়া বা সমকক্ষ নেই। একত্ববাদ বোঝার জন্য এ দুই নামের তাৎপর্য বোঝা বেশ জরুরি। মহান আল্লাহর প্রভুত্বের, মালিকানার, প্রতিপালনের, দয়ার ও ক্ষমার কোনো তুলনা নেই। মহান আল্লাহর সৃষ্টি কৌশল বা সৃষ্টি নৈপুণ্যেরও কোনো তুলনা নেই। মহান আল্লাহর ন্যায় বিচারেরও নেই কোনো তুলনা। মহান আল্লাহর জ্ঞান ও শক্তিমত্তা সহ সব গুণ বা বৈশিষ্ট্যেরই কোনো তুলনা নেই।
কোনো বিষয়ে সন্দেহ দূর করার জন্য আল ওয়াহিদ জিক্র করার সুপারিশ করা হয়। আর বলা হয় কেউ যদি 1000 বার আল আহাদ নামটি উচ্চারণ করে তাহলে রহস্যময় বিষয়গুলো তার কাছে স্পষ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে একনিষ্ঠতা, ধৈর্য ও সাধনা জরুরি। মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল আল আমিন। এ নামের সাধারণ অর্থ নিরাপত্তাদাতা, সৎ, বিশ্বস্ত ইত্যাদি। তবে এ নামে বোঝানো হয় যে মহান আল্লাহ হলেন এমন এক সত্তা যার উপর সব বিষয়ে নির্ভর করা যায়। সব মূল্যবান সম্পদ তাঁর জিম্মায় রাখা যায়। প্রতিদিন সকালে ঘর ছেড়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময় বলতে পারেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে আমার পরিবারকে ও আমার সম্পদকে আমানত হিসেবে রেখে গেলাম।
বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আলামিন। তিনি ছোটবেলা থেকেই সবার কাছে সত্যবাদী, বিশ্বস্ত ও আমানতদার হিসেবে সম্মান অর্জন করেছিলেন। জনগণই তাকে এই উপাধি দিয়েছিল। যিনি কখনো মিথ্যা বলেননি, তিনি হঠাৎ করে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করবেন ও মিথ্যা কোনো প্রভুর আহ্বান প্রচার করবেন, এটা অত্যন্ত অযৌক্তিক। অথচ এমনই এক মহামানবের সত্যের আহ্বান নাকচ করে দিয়েছিল মক্কার প্রভাবশালী সব কাফের মুশরিকরা। মহান আল্লাহর উপর ভরসা করার অর্থ এমন নয় যে ঘরে শুয়ে থেকে রিজিক আশা করা বা পোষা জন্তুকে অজানা স্থানে ছেড়ে দিয়ে তার নিরাপত্তা আশা করা। একবার এক ব্যক্তি মহানবীকে প্রশ্ন করেন, এখন নামাজের সময় হয়েছে, আমি কি আমার উঠকে ছাড়া অবস্থায় রেখে মসজিদে নামাজ আদায় করব? মহানবী বললেন, না, আগে উটটাকে বেঁধে রাখো এবং এরপর আল্লাহর উপর ভরসা করে নামাজের জন্য অগ্রসর হও।
আমরা যেমন মহান আল্লাহর কাছে সবকিছু আমানত হিসেবে রাখছি, মহান আল্লাহও আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন অনেক কিছু। ইসলাম ধর্ম ও ইসলামী বিধি বিধানকে তিনি আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। আমাদের চোখ, কান, নাক, দেহ ও বুদ্ধিমত্তা, স্ত্রী, সন্তান, সন্ততি, সম্পদ, এসবই মহান আল্লাহর দেয়া আমানত। এসব আমানতকে পাপ ও হীন স্বার্থে ব্যবহার করা মানে আমানতের খেয়ানত। সূর্য তার দায়িত্ব পালন করে, সাগরের ঢেউ তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, কিন্তু অনেক মানুষ তার স্বাধীনতার অপব্যবহার করে দায়িত্ব পালনে উদাসীনতা দেখায় তথা বিশ্বাসঘাতকতা করে। মহান আল্লাহ সূরা আহজাবে বলেছেন, আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই তারা এই আমানত রক্ষা না করাই খুব জালিম ও এ দায়িত্ব পালনে অবহেলার কঠোর পরিণতি সম্পর্কে খুবই অজ্ঞ।
ইসলাম মানুষকে বিশ্বস্ত বা আমানতদার করতে চায়। মুমিনরা পরস্পরকে যদি বিশ্বাস করতে না পারে, তাহলে বোঝা যায় যে ধর্ম তাদেরকে আমিনে উন্নীত করতে পারেনি। মুমিন যখন অন্য মুমিনকে সালাম দেয়, তার অর্থ হল আমি আপনার দিক থেকে সব বিষয়ে নিরাপত্তা ও আন্তরিকতা অনুভব করি এবং আপনিও আমার দিক থেকে সব বিষয়ে নিরাপত্তা ও আন্তরিকতা অনুভব করতে পারেন। হে আল্লাহ, আমাদের সালাম যেন হয় আন্তরিক ও বাস্তবতার মাত্রায় পরিপূর্ণ। এবারে শোনা যাক অর্থসহ দশম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে সামিল করো সফল কামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।
واجعلني فيه من الفائزين لديك واجعل
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 23 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রোববার থেকে দোকানপাট, শপিং মল খোলা, যুগান্তর। করোনার টিকা, ভারতবিহীন চীনা জোটে ঢাকার সায়, মানবজমিন। ইতিফাকের শিরোনাম, অগ্রিম টাকা দিয়েও টিকা পাচ্ছে না বাংলাদেশ। সমকাল লিখেছে, টিকার এক ডোজেই কমে আক্রান্ত হওয়ার ঝুঁকি। প্রথম আলো, কারাগারে যাচ্ছেন স্বামী, সঙ্গে ইয়াবা দিতে গিয়ে গ্রেপ্তার স্ত্রী। বেরিয়ে আসছে হেফাজত নেতাদের আর্থিক দুর্নীতির প্রমাণ, সমঝোতার চেষ্টা, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। খেলা শেষ, টিএমসি লস্ট, ভোট শেষের আগেই ফল ঘোষণা করে টুইট দিলীপ ঘোষের, সংবাদ প্রতিদিন। অক্সিজেনের অভাবে বন্ধ হচ্ছে হাসপাতালের দরজা, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। উগ্র সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল হচ্ছে বিএনপি। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনাই বিএনপি জড়িত ছিল। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এখন দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথমটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা, আর দ্বিতীয়টি জীবিকার জন্য খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। সরকার সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না, মির্জা ফখরুলের দাবি মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, অনৈতিক সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, দমন নিপীড়ন, গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপ এবং ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অনৈতিকতা, অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, কবি, কার্টুনিস্ট, মানবাধিকার ও রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও তাদের উপর ধারাবাহিক নিষ্ঠুর জুলুম চলছে। গণতান্ত্রিক অধিকার খর্বের পর এখন এই কালো আইন ব্যবহার করা হচ্ছে, যাতে মানুষ নিজেদের কষ্ট ও ক্ষোভ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্ত করতে না পারে। অগ্রিম টাকা দিয়েও টিকা পাচ্ছে না বাংলাদেশ, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। অর্থ পরিশোধ করেও করোনার ভ্যাকসিন পাচ্ছে না বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা আনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের 5 নভেম্বর যে চুক্তি হয়েছিল, তাতে বলা হয় প্রতিষ্ঠানটি বাংলাদেশে 3 কোটি ডোজ টিকা রপ্তানি করবে এবং সে অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাচ্ছে না, অথচ টিকা দেবে বলে অগ্রিম 1.5 কোটি ডোজ টিকার মূল্য বাবদ 510 কোটি টাকা আগেই নিয়েছে সিরাম ইনস্টিটিউট। গত 2 মাসে টিকার কোনো চালান আসেনি, কবে নাগাদ টিকার চালান আসতে পারে তা কেউ বলতে পারছে না। এখনো পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন, তাতে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে প্রায় 10 লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে। এতে প্রথম ডোজ নিতে পারলেও 10 লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কায় রয়েছেন। এদিকে মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে চীনের নেতৃত্বে নতুন এক প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ। চীনের নেতৃত্বাধীন ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া নামের প্ল্যাটফর্মে আরও যুক্ত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে ভিত্তি করে এই প্ল্যাটফর্ম গঠন করা হলেও সেখানে ভারত নেই। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। করোনা চিত্র ভারত জুড়ে এমন যে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দেশ জুড়ে করোনায় মৃত্যুর দাপটে চিতার লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। আর আজকালের খবর, দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা গেছেন 25 জন। তাছাড়া দিল্লির কমপক্ষে 2টি হাসপাতালে অক্সিজেন শেষ হতে চলেছে। ম্যাক্স স্মার্ট হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল 7 ঘন্টার বেশি সময় ধরে তাজা অক্সিজেনের অপেক্ষায় আছেন। এদিকে মর্মান্তিকভাবে মহারাষ্ট্রের করোনা হাসপাতালে আগুন লেগে 13 ICU রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যেও সংকট, বাংলায় তৈরি অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। এই সময়ে আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, রাজ্যের হাতে এই মুহূর্তে 20,000 অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, করোনা সংক্রমণের এই বিপজ্জনক পরিস্থিতিতেও কেন্দ্র রাজ্যের সঙ্গে দুয়োরানির মতো আচরণ করছে। অক্সিজেনের এই সংকটকালেও রাজ্যে তৈরি হওয়া অক্সিজেন রাজ্যের বাইরে পাঠানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্র, তা বরাদ্দ করছে অন্য রাজ্যের জন্য। তবে সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, এসব আসলে নির্বাচনী গিমিক, মিথ্যা বলে প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। খেলা শেষ, টিএমসি লস্ট, ভোট শেষের আগেই ফল ঘোষণা করে টুইট দিলীপ ঘোষের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভোট শেষের আগেই টুইটে ফল ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি লিখলেন, খেলা শেষ, টিএমসি লস্ট, জানিয়ে ফের শুরু বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, ভোট না মিটতেই কিভাবে ফল জানলেন দিলীপ? যদিও সাংসদের এই টুইট মনোবল বাড়িয়েছে দলীয় কর্মীদের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন।
আলাপন,
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকে সাক্ষাৎকারের বিষয়, বাংলাদেশে করোনা লকডাউন চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং অন্যান্য প্রসঙ্গ। আর এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। জনাব কমরেড খালেকুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব খালেকুজ্জামান, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার আবার লকডাউন দিয়েছে এবং লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি রাজধানী ঢাকায় একজন নারী ডাক্তারের সঙ্গে পুলিশ ম্যাজিস্ট্রেটের বিতণ্ডা তার অন্যতম নজির। তো চলমান লকডাউন সম্পর্কে আপনি কি বলবেন?
যে লকডাউন বা এই যে কোয়ারেন্টাইন বা সমস্ত দেশের মানুষ তারা যেই ভাষায় বুঝতে পারে এবং যেইভাবে ব্যবস্থা নিলে মানুষ এই জায়গায় সন্তুষ্টির সঙ্গে সেটা মেনে চলতে পারে সেইভাবে সেটা হয়নি। কারণ যদি লকডাউন বলা হয় তাহলে মানুষকে একটা অংশে ঘরবন্দি থাকে, তাহলে যারা দিনের দিন খায় বা কর্মহীন মানুষ সেই মানুষদের তাদের যে খাওয়ার ব্যবস্থাটা কি হবে, তাহলে এই কথাটা আগে দরকার ছিল। ঢাকা শহরেই তো প্রায় 50 লক্ষ মানুষ যারা আছে, ঢাকা শহর ফেরিওয়ালা 3 লাখের বেশি, বিশ্বচালক 10 লাখ, কাজের দুয়া আছে 5 লাখের বেশি, পরিবহন শ্রমিক প্রায় 50 থেকে 60 লক্ষের উপরে, এবং উপকূলীয় অঞ্চলে নগর শিল্পের 1 লাখ, মানে 1 লাখের বেশি চক্ষু শিল্প এই ধরনের। তারপরে যদি আমরা পোল্ট্রি শিল্প বলি, ডেয়ারি ইত্যাদি বলি, যারা ছোট দোকান দোকান আপিস ইত্যাদি, এটি মানুষের আয়, এবং 6 কোটি 8 লক্ষ শ্রমিকের মধ্যে 5 কোটি 17 লক্ষ উপরে অনানুষ্ঠানিক কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কাজের নিশ্চয়তা নাই, এবং প্রচুর মানুষ তারা কর্ম হারিয়ে এবং তাদের আয় কমে গেছে। সবকিছু মিলে এই ব্যবস্থাটা এটা ভাবা উচিত ছিল যে আমরা যখন এইভাবে মানুষকে ঘরবন্দি করতে বলবো, ঘরে থাকতে বলবো, তখন সেই মানুষদের যে ব্যবস্থা কি হবে, খাওয়ার ব্যবস্থাটা কি হবে। কারণ ইতিমধ্যে আমাদের নতুন ভাবে দরিদ্র হয়ে গেছে 2 কোটি 45 লাখ মানুষ, এবং বেকার যারা হয়েছিল 8% লোক, তারা কিন্তু আর কাজ পায়নি, এবং শহরের থেকে যে বস্তিবাসী 10 ভাগ গ্রামে গিয়েছিল তারা ছিলেন, আর যারা শহরে আছে তাদেরও সেই কোনো কর্মসংস্থান সেভাবে হয়নি। আমি একটা সংক্ষিপ্ত যেটা বললাম, তাহলে এখানে যে বিষয়টা ছিল সেটা হলো যে এর আগেও আমরা দেখি যে খাদ্য সহায়তার কথা যেটা বলেছিল সেটা কিন্তু মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। নানান ধরনের দুর্নীতি হোক বা সঠিক কর্ম এটা না করতে পারার কারণে 50 লাখ মানুষের যে খাদ্য দেওয়ার কথা বললো, কিন্তু সেখানে 20-30 লাখ মানুষ তারা বাদ পড়ে গেল, আর যাদেরকে দেওয়ার কথা হলো সেখানেও নানা ধরনের অনিয়মের খোঁজ পাওয়া গেল। এই সব কিছু মিলে একটা সার্বিক বিশৃঙ্খলা।
জনাব খালেকুজ্জামান, আপনি সার্বিক বিশৃঙ্খলার কথা বলছিলেন, তো ডাক্তার ও ম্যাজিস্ট্রেটের যে ঘটনার কথা বলছিলাম, দেখা গেছে সবাই প্রশাসনের লোক বলে নিজেকে দাবি করছেন এবং মুক্তিযোদ্ধা সন্তান বলে পরিচয় দিচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে, প্রশাসনের লোক কিংবা মুক্তিযোদ্ধার সন্তান, এখানে এই পরিচয়গুলো মুখ্য করে তোলার কারণ কি?
এখন ধরেন যে গাড়ি চলছে, সন্ধ্যে প্রাইভেট কার রাস্তায় চলছে, গাড়ি ঘোড়াও চলছে, আবার এখানে পুলিশ এগুলিকে আটকাচ্ছে, তাদের আইডি কার্ড চেক করছে ইত্যাদি, আবার ম্যাজিস্ট্রেট ছিলেন, পুলিশ ছিল, তাহলে এখন যখন একজন পরিচয় দিচ্ছেন যে তিনি ডাক্তার এবং তার গাড়ি, তার স্পিকার লাগানো আছে ইত্যাদি কথা বলছে, তাহলে সেই বিষয়টাকে এইভাবে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়াটা ঠিক নয়। আবার হয়তো যিনি চিকিৎসক, তিনি হয়তো এই ধরনের একটা করোনা পরিস্থিতিতে প্রায় দেড়শোর কাছাকাছি ডাক্তার তারা মারা গেছেন, পুলিশেও অনেক মারা গেছে, প্রায় তো অর্ধশতরই পরে পুলিশে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে একটা যে অসহিষ্ণু মনোভাব বা তার মধ্যে যে স্বাভাবিক অবস্থার থেকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফেলে, তাহলে যে ধরনের সংযম বলি বা সহিষ্ণুতা বলি বা সেখানে একটা দায়িত্ব করতে বহুদের একটা সীমা রেখা সেগুলি মেনে চলার দরকার ছিল, সেই কাজটা লঙ্ঘিত হয়ে তাহলে বহু লোক যাচ্ছে, তারা শুধু মুভমেন্ট পাস নিয়ে চলে যায়, আর একজন যখন পরিচয় দিচ্ছেন তিনি একজন চিকিৎসক, তাহলে সেই ক্ষেত্রে এসে এই এত বাড়াবাড়িটা দরকার ছিল। আবার তিনিও তখন এই বিষয়টা নিয়ে এতটা উত্তেজিত হওয়া বা সেখানে পাঁচ দিকের কাজ দিতে হওয়া সেটা দরকার ছিল, ফলে এখানে আমরা একটা দেখি যে সার্বিক বিশৃঙ্খলা এবং এই ঘটনাটা সেটাই হচ্ছে।
আচ্ছা, অনেকে বলছেন শাসন করার ক্ষমতা আছে এমন মানসিকতা কাজ করে আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের মাঝে, তো আমরা জানতে চাই কেন তারা সবাই নিজেদেরকে দেশ ও জনগণের সেবক ভাবতে পারেন না?
সাধারণভাবে আমরা যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র একটা ব্রিটিশ আমলে যেভাবে তৈরি হয়েছিল, যে উদ্দেশ্য এবং যে আদলে তার বেশি পরিবর্তন ঘটে নাই। আমরা অনেক সময় বলি সরকারি কর্মচারী, আসলে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী, কিন্তু এখানকার যে প্রশাসনিক যে নিয়ম বিধি আইন কানুন বা সার্বিক যে আয়োজনের সবকিছু, এগুলি কিন্তু গণতান্ত্রিক নয়, এবং গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী হিসেবে, কারণ এটা জনগণের সেবক, যেটাকে আমরা একসময় বলতে পাবলিক সার্ভেন্ট, জনগণের টাকা এদের বেতন চলে, ফলে তাদের যে দায় বোধ ছেড়ে থাকবে জনগণের প্রতি, কিন্তু এখন এদের দায় বোধ চলে গেছে এদের শাসক দলের প্রতি, ফলে এই পরিস্থিতিটা সেটা তখন কি হয় যে আমলাতন্ত্র এক ধরনের একটা জনগণের উপর বোঝা করল, এবং তার সেবার পরিবর্তে তখন সেটা নানাভাবে একটা হয়রানিমূলক পরিস্থিতি জনগণের সামনে এসে উপস্থিত হয়। একইভাবে পুলিশের কথা, পুলিশ 1861 সালে যে বিধান, ব্রিটিশ বিধান, সেই বিধানে এখনো চলছে।
পুলিশ নিয়ে ব্রিটিশ বিধান এখনো চলছে বলে আপনি আলোচনায় উল্লেখ করলেন, তো এ প্রসঙ্গেই জানতে চাইব, অনেকে অভিযোগ করেন ব্রিটিশ ও পাকিস্তানিদের রেখে যাওয়া প্রশাসনিক ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়নি, আসলে বাস্তবতা কি?
শাসন ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয় তাহলে তার যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলিও গণতান্ত্রিক হয় না, আবার প্রতিষ্ঠানগুলি যদি গণতান্ত্রিক না হয় তাহলে শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হয় না। এখন যে অবস্থাটা হয়েছে আমাদের, বিশেষ করে যে বিচার ব্যবস্থাগুলি সেটা সম্পূর্ণরূপে স্বাধীনতা এখনো পায়নি, আমলাতন্ত্রের কথা বলছি, এটা গণতান্ত্রিক আদালতে আলোচনা যায়নি, পুলিশের কথা বলি, তারপরগুলি বলি, আইন কানুন বিধি বিধান বেশিরভাগই সেগুলি এলো অনেক কাল আগে, সেটি আপনার বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে এখন আবার ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু, একের পর এক কালা কানুন, অর্থাৎ যেই আইনটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা সহায়তা করে সেগুলি কিন্তু অনেক বেশি হয়ে যায়। ফলে আমাদের এখানে কর্তৃত্ববাদী শাসন চলছে, কর্তৃত্ববাদী শাসন যখন চলে তখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলিও তখন আর গণতান্ত্রিক বিধি বিধানের রাজনীতিতে কাজ করতে পারে না, যেমন নির্বাচন কমিশন ধরে, এখন সেটা আমাদের দেশে এখন একটা সমস্যার বস্তুতে পরিণত হয়েছে, কারণ এখন দেখা গেল দিনের ভোট রাতে হয়ে গেছে, এরকম একটা দৃষ্টান্ত হয়ে গেছে 2018 সাল। এই বিষয় নিয়ে আমাদের নির্বাচন কমিশন বলি বা আমাদের যে ব্যবস্থার কথা বলি, এখানে প্রশাসন আমলাতন্ত্রের কথা বলি, কথা বলি, তাহলে সব জায়গায় আমাদের গোটা অর্থ ব্যবস্থার কথা বলি, এই সমস্ত ক্ষেত্রেই একটা অরাজক অবস্থা, অর্থাৎ অগণতান্ত্রিক নিয়ম নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের অধীনস্থতা মেনে নেওয়া, সেইভাবে এগুলি চলছে।
আচ্ছা, রাজধানীর ওই বিতণ্ডায় দেখা গেছে কে বড় সেটা প্রমাণের একটা চেষ্টা ছিল, তো কমরেড খালেকুজ্জামান, সেই সূত্র ধরেই জানতে চাই, আপনার কি মনে হয় আমাদের প্রশাসনিক কাঠামোতে ত্রুটি অথবা সমন্বয়হীনতা রয়েছে?
সমন্বয় তো একটা, যেমন ধরেন এই যে একটা পরিস্থিতি জাতীয় দুর্যোগ, তাকে মোকাবেলা করার জন্য একটা জাতীয় উদ্যোগ গ্রহণ করা যায়, সেটা হয়নি, ফলে এইটা একটা বড় ধরনের ব্যাপার। তার সঙ্গে আবার সরকারেরও যে সমস্ত আয়োজনগুলি যেটা আছে, যে নানান ধরনের কমিটি, উপ কমিটি বা সেই বিভাগ ইত্যাদি, সেগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। কেউ এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, এক ধরনের বক্তব্য হাজির করছেন, ঠিক তার ইনকাটা আরেকটা একটা অংশ থেকে সেটা বেরিয়ে আসছে, ফলে এই ধরনের একটা সমন্বয়হীনতা আসে। জনগণের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা সেই বিষয়গুলি নিশ্চিত না হলে পরে তখন কি হয়, শাসন ক্ষমতার মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা বাড়তে থাকে, এবং এটা যত বেশি বাড়তে থাকে ততই কিন্তু যে অপরাপর প্রতিষ্ঠান সমূহ শাসক দলকে সন্তুষ্ট করা সেদিকে মনোযোগটা চলে যায়, এবং জনসেবার দিকটা আসলে উপেক্ষিত হয়, এবং মানুষ নানা ধরনের তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, ততই কিন্তু আসলে এই যে সমন্বয়হীনতা বলেন বা অকার্যকারিতা বলেন বা সেখানে তাদের দুর্নীতির কথা বলেন, অব্যবস্থার কথা বলেন, সেগুলি বাড়তেই থাকবে, এবং সেগুলি আমরা লক্ষ্য করি।
তো জনাব কমরেড খালেকুজ্জামান, করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন এবং সে সময় ঘটে যাওয়া কিছু ঘটনা, তার সাথে এ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র কাগজে কলমে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেওয়া হবে না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। বাংলাদেশে করোনায় একদিনে আরও 88 জনের মৃত্যু, বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা ভাবছে সরকার। ভারতে মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড, বর্তমান করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, খোদা হাফেজ।